জয় নিতাই। গতদিন আমরা এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের যে পর্যন্ত শ্রবণ করে রেখেছিলাম তার ঠিকই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। এই স্বয়ম্ভুব মনু এবং দেবী শতরূপার যে ব্রহ্মাজির থেকে উৎপন্ন হয়েছিলেন, পৃথিবী দেবীকে প্রাপ্ত হয়ে সেই পৃথিবীর উপরে তারা এবার নিজেদের প্রথমে সংযম তপস্যা আদি অবলম্বন করে কি করলেন, তারা বংশবিস্তার কার্য সুসম্পন্ন করার জন্য, সেই ব্রহ্মাজির আদেশ পালন করার জন্য তারা প্রচেষ্টা করছে। আর অপরদিকে ব্রহ্মাজি আরো কিছু কিছু উৎপন্ন করেছিলেন, সে সমুদায় আমরা গতদিন শ্রবণ করেছি। এবারে এই পৃথিবীতে আমরা যত মানব জাতি দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকেই সেই মনু এবং শতরূপার থেকে এই পৃথিবীতে আমরা এসেছি পরম্পরাক্রমে, বংশ পরম্পরায়। তা শুকমুনি পরীক্ষিত মহারাজকে বলছেন, প্রিয়ব্রত উত্তানপাদৌ তিস্রাহ কন্যাস্য ভারত আকুতির দেবহূতিশ্চ প্রসূতিরীতি সত্তম। এই শতরূপা এবং মনুর থেকে উৎপন্ন হয়েছেন পাঁচজন পুত্র, পাঁচজন সন্তান, তন্মধ্যে দুজন পুত্র তিনজন কন্যা। তাদেরই বংশ পরম্পরায় এই পৃথিবী একেবারে পরিপূর্ণিত হয়েছেন। পুত্রদ্বয় হচ্ছেন মহাভাগবত প্রিয়ব্রত আর রাজা উত্তানপাদ, আর তিনটি সর্বগুণে গুণান্বিতা কন্যা আকুতি, দেবতী এবং প্রসূতি। তাদের চরিত্র বড়ই নির্মল, একেবারে শুদ্ধ, যা শ্রবণ করলে জীবের বিশেষ বিশেষ মঙ্গল হয়ে থাকে। তা আমরাও সেই শুকমুখ বিগলিত যে শ্রীমৎ ভাগবত শাস্ত্র তিনি কীর্তন করেছিলেন, আমরাও সেই পরম্পরাক্রমে সেই অতি অপূর্ব সুন্দর সুধাও যাকে অতিক্রম করেছেন, মানে সুধার থেকেও মহাসুধা এই ভাগবতামৃত আমরা শ্রবণ করছি। কি বলছেন, স্বয়ম্ভুবস্য চ মনুর্বংশ পরম সন্মতঃ কথ্যতাম ভগবান যত্র মৈথুনৈধীরে প্রজা। এই স্বয়ম্ভুব মনুর বংশ পরম সন্মত, অতি সুন্দর। আর তারা মৈথুন ধর্মকে অবলম্বন করে এই পৃথিবীর সৃষ্টিকার্য সংরচনা করা আরম্ভ করলেন। আর পুত্রদ্বয়ের মধ্যে কন্যাত্রয়ের কথা প্রথমে শুকমুনি বর্ণন করছেন, হে রাজন, প্রথমে আমি সেই মনু শতরূপা থেকে উৎপন্না যে কন্যাত্রয়, তাদের কথা আমি তোমাকে শ্রবণ করাচ্ছি, তারপরে পুত্রদ্বয়ের কথা। তা এই কন্যাত্রয়ের মধ্যে মধ্যমা কন্যা দেবী শতরূপার কথা আমি বর্ণনা করে তোমাকে শ্রবণ করাচ্ছি। অদ্যকার দিনে এই দেবী মধ্যমা কন্যা দেবহূতির চরিত্রই আমরা শ্রবণ করব। অতি সুন্দর, এত সুন্দর সে আর বলার কথা নয়, যার গর্ভে ভগবান কপিল দেব জন্ম নেবেন, সেই উত্তম প্রসঙ্গ যা মহিমান্বিত তা আমরা শ্রবণ করতে চলেছি। এবারে মনু শতরূপা চিন্তাযুক্ত হয়ে কি করছেন, মধ্যমা কন্যা দেবহূতিকে সম্প্রদান করতে হবে তো, কন্যা তিনি যখন যুবতী হয়েছেন তার যখন সেই যৌবন কাল এসেছে তাকে সম্প্রদান করা পিতামাতার কর্তব্য। তারা চিন্তা করছেন এই মানে দেবীদের থেকেও রূপে গুণে সব দিক থেকে উন্নতা আমার এই মধ্যমা কন্যা কাকে প্রদান করি, এবং গন্ধর্বদের মধ্যে বিশ্বাবসু একবার এই দেবী দেবহূতি তিনি কি করছিলেন, একটি খালি স্থানে তিনি কন্দুক ক্রীড়া করছিলেন, তার যে চঞ্চলতা তার যে সেই কন্দুক ক্রীড়া আকাশমার্গ থেকে বিশ্বাবসু দেখে তিনি তার রূপ গুণে মুগ্ধ হয়ে গন্ধর্ব বিশ্বাবসু তিনি মূর্ছা প্রাপ্ত হয়েছিলেন বিমানের মধ্যে, এত সুন্দরী দেখতে। সেই দেবহূতিকে নিয়ে তারা চিন্তান্বিত যে এত সুন্দরী কন্যাকে কার হস্তে সমর্পণ করি। দেবর্ষি নারদ গিয়ে আকার ইঙ্গিত করলেন যে দেখুন, একমাত্র আপনার কন্যা, আপনার কন্যার বর মানে বর হওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছেন ঋষি কর্দম, পরম প্রতাপী, পরম প্রভাবী, তপস্বী, ভজনানন্দী, এমন সর্বগুণে গুণান্বিত ঋষি কর্দম ছাড়া এই দেবহূতিকে আর কারো হস্তে সম্প্রদান করা যাবে বলে আমার মনে হয় না। ঋষি কর্দমের চরিত্র শ্রবণ করে দেবী দেবহূতি তিনি চিন্তান্বিত হয়ে কি করলেন, মনে মনে তাকে স্বামী রূপে বরণ করে নিলেন, ভালো লেগেছে। এই কর্দম ঋষি তিনি প্রভুর ভজন সাধনে মানে তপস্যায় লীন হয়ে থাকলেন, একেবারে কৃচ্ছ তপস্যা আরম্ভ করলেন, কোথায়, সেই বিন্দু সরোবরের তীরে। এটা সরস্বতীরই একটি ধারা যাকে বিন্দু সরোবর বলা হয়েছে, কেন সে কথাটাও আসবে। এই বিন্দু সরোবরে কেউ যদি স্নান করেন তিনি রোগ ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হন, এবং তার মধ্যে দিব্য শক্তি আসে, এবং প্রভুর ভজন করার জন্য তার মন উৎকণ্ঠিত হয়, কেন আমরা একটু পরেই তা শ্রবণ করছি ক্রমান্বয়ে। এই সরস্বতী নদীর তীর সংলগ্ন বিন্দু যে বিন্দু সরোবর যা সরস্বতী নদীরই ধারা, এখানে ঋষি কর্দম তিনি 10,000 বছর তপস্যা করলেন, তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রী বিষ্ণু তিনি সন্তুষ্ট হয়েছেন, এবং তিনি আকাশ মার্গ মধ্যে গরুড় পৃষ্ঠ পরি আরূঢ় হয়ে রমাদেবীর সহিত তাকে দর্শন দিলেন, বল লক্ষ্মীনারায়ণ ভগবান কি জয়। এবারে ঋষি কর্দম তিনি অশ্রু কম্প পুলকাদির সহিত একেবারে উত্থিত হয়ে তাকে স্তবস্তুতি আরম্ভ করলেন। হে পরমেশ্বর, আজ আপনি আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, নচেত আমার কি সামর্থ্য আছে যে আমি আপনাকে তপস্যায় সন্তুষ্ট করতে পারি? তপস্যা দ্বারা আপনাকে সন্তুষ্ট করা যায় না। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তপস্যা করলেও হবে না। সেই তপস্যা একেবারে শুদ্ধ, নির্মল, কপটতাবিহীন হওয়া প্রয়োজন। আপনি কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন, হে প্রভু, আমি আপনাকে শুধু বারংবার দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করছি। হে প্রভু, আপনার রূপ এত সুন্দর, আমি দেখে কখনোই বর্ণনা করতে সক্ষম নই। হে প্রভু, আপনার রূপ আমি তো আমি, মানে অনন্ত দেব যদি অনন্ত মুখেও আপনার রূপের মহিমা বর্ণনা করেন, তথাপি তার দ্বারাও সম্ভব নয়। আমি আপনাকে দর্শন করে কি যে করব প্রভু, আমি কিছু ভেবে পাচ্ছি না। হে প্রভু, আপনি আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করুন। এবার ভগবানের সেই যে রূপ আর রূপচ্ছটায় সেই স্থান এবং সেই স্থান একবারে চতুর্দিকে মনে হচ্ছে যেন কোটি কোটি সূর্যের একসঙ্গে উদয় হলে যে সূর্যের তেজ বর্ধিত হয়, ঠিক তদনুরূপ প্রভু মনে হচ্ছে যেন একেবারে কোটি সূর্য সম তেজ বিশিষ্ট। আর ঋষি কর্দম, তিনি প্রভুর সেই রূপের বর্ণনা করে চলেছেন বিশাল বিস্তারিতভাবে। এই শ্রীমহান গ্রন্থে শ্রীমদ্ ভাগবতে সেই রূপের বর্ণনাই প্রায় পৌনে এক অধ্যায়, বিশাল রূপের বর্ণনা করছেন এবং মনে ভীষণভাবে আনন্দ অনুভব করছে। আর প্রভু কেমনভাবে দেবী লক্ষ্মীর সঙ্গে রয়েছেন, আর নিজে একই গরুরপৃষ্ঠপরি দুজনে রয়েছেন, আর সেই গরুর কি করছেন, যখন তার পক্ষণোদ্বয় মানে পরিচালনা করছেন, তখন সমস্ত তত্রত্ব ঋষিবৃন্দ, তারাও কেউ সাধারণ ছিলেন না, তারাও দেখছেন যে ঋষি কর্দমের তপস্যায় প্রভু সন্তুষ্ট হয়ে তাকে আকাশ মার্গ থেকে একেবারে অতি অলৌকিক দর্শন প্রদান করছেন। তারা সামবেদ কীর্তন করা আরম্ভ করলেন, আর এই সামবেদই হচ্ছে কীর্তনীয়। সামবেদ কীর্তন করছেন, আর সে সঙ্গে তো কিছু বাদ্যযন্ত্রের প্রয়োজন ছিল, তাই ভগবানের বাহন মহাত্মা গরুর তিনি এমনভাবে তার পক্ষণোদ্বয়কে সঞ্চালন করছেন যে সেটাই তাদের বাদ্যযন্ত্রের কাজ হয়ে চলেছে। অতি সুন্দর লাগছে, তালে তালে গরুর সেই সামবেদ কীর্তন করছেন সমস্ত তেজস্বী মহাত্মা বৃন্দ, তাদের ছন্দের সঙ্গে সঙ্গে তিনি পক্ষণোদ্বয়কে এত সুন্দরভাবে পরিচালনা করছেন যে সেটাই বাদ্যযন্ত্রের কাজ হচ্ছে। অতি সুন্দর সেই মানে দর্শন, যা ভাষায় বর্ণনা করা যায় না। প্রভুকে দর্শন দিচ্ছেন, প্রভু দর্শন দিচ্ছেন, প্রভুকে দর্শন করছেন ঋষিবৃন্দ। এবারে প্রভু সন্তুষ্ট হয়ে বলছেন, হে ঋষে, হে কর্দম, আমি তোমার তপস্যায় বাস্তবিকই ভীষণভাবে সন্তুষ্ট হয়েছি। তা তুমি আমাকে বলো যে তুমি আমার থেকে কি চাও? ঋষি কর্দম তিনি বলছেন, প্রভু, আপনাকে পেয়ে যারা কিছু প্রার্থনা করে তারা মূর্খ এবং তাদের ভজন সাধন সব কপট, কিন্তু আমি তো আদিদেব ব্রহ্মার দ্বারা আদিষ্ট মানে আদেশ প্রাপ্ত হয়েছি আমাকে সংসার করতে, সংসার করার জন্য আমাকে আদেশ করেছে, তাই সেই সূত্রে আমি আপনার কাছে এক সহধর্মিনীর জন্য যাঞ্চা করছি। ঋষি কর্দমই একমাত্র এমন ঋষি বা এমন ব্যক্তি যে তিনি ভগবানের কাছে বলছেন যে প্রভু, আমি তো সেই পিতৃদেব কর্তৃক আদিষ্ট হয়েছি যে সংসার বিস্তার করব, তা আপনি আমাকে আমার এক মানে আমার ধর্মে সহায়ক হবেন এমন এক পত্নী আপনি আমাকে প্রদান করুন। তাহলে কি হবে, প্রভু যদি আশীর্বাদ স্বরূপ মানে পত্নী প্রদান করেন তাহলে তিনি যে ধর্মশীলা হবেন এতে কোনো সন্দেহ নেই। প্রভু সন্তুষ্ট হয়ে বললেন যে হে কর্দম, আমি তোমার এই কথাতেও মানে বিশেষ আনন্দ পেলাম, ঠিক আছে, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আগামী পরশুদিন সেই এই পৃথিবীর সম্রাট স্বয়ম্ভুব মনু এবং তার সহধর্মিণী শতরূপাকে সঙ্গে করে তার মধ্যমা কন্যা দেবতীকে তোমাকে সম্প্রদান করার জন্য নিয়ে আসবে, আর যথাসময়ে তোমার 9টি কন্যা উৎপন্ন হবে, এবং আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলেই আমি তোমার পুত্র রূপে কপিল রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হব তোমার বীর্যকে আধান করে। আর আমি এই পৃথিবীতে এসে সমস্ত সকলকে সাংখ্যশাস্ত্র প্রচার করতে চাই, সেজন্যই আমি তোমাকে লক্ষ্য করে এই পৃথিবীতে অবতীর্ণ হব। তোমার তপস্যার এটা ফল যে আমি তোমার পুত্র রূপে এই পৃথিবীতে আসব। তাহলে প্রভু কেমন কৃপালু, কেমন দয়ালু যে তিনি তার তপস্যার ফলস্বরূপ নিজের পুত্র রূপে আসতে চাইলেন। এই কথা বলে তিনি বললেন যে অন্তিম সময়ে এই আমার যখন জন্ম হবে তখন তুমি প্রব্রজ্ঞা গ্রহণ করে এই সংসারকে ছেড়ে একমাত্র আমারই উপাসনা করে আমাকে প্রাপ্ত হবে। এই কথা বলে ভগবান লক্ষ্মী এবং নারায়ণ সেখানেই আকাশ মার্গেই অন্তরিত হলেন, মানে স্বধামে গমন করলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবানের এই আশীর্বাণী প্রাপ্ত হয়ে তিনি ওই বিন্দু সরোবরেই অপেক্ষা করছেন এবং শান্ত চিত্তে তিনি প্রভুর চিন্তন করছেন। এবারে যথাসময়ে প্রভু বলেছিলেন আগামী পরশুদিন, ঠিক সময় সেই সময় দেখছেন রথের ঘর ঘর শব্দে সমস্ত সৈন্য সামন্তের সঙ্গে সেখানে ওই স্বয়ম্ভুব মনু দেবী শতরূপা এবং তাঁর মধ্যমা কন্যা দেবতীকে নিয়ে সেখানে আশ্রমে এলেন। মনু মহারাজ তিনি কি করলেন, ঋষির সেই পর্ণ কুঠিরের মধ্যে প্রবিষ্ট হয়ে তার চরণ স্পর্শ করে প্রণাম করলেন, সঙ্গে দেবী শতরূপাও। আর প্রণাম করলে মহাত্মা কি করলেন, তাকে আদর আপ্যায়ন করলেন, রাজাকে যেভাবে সৎকার করা উচিত তা প্রতিপাদন করলেন। তৎপশ্চাৎ একে অপরের মধ্যে স্বাভাবিক যে ভালো মন্দ কথাবার্তা তা বিনিময় হল। এবারে ঋষি কর্দম তিনি বলছেন হে রাজন, আমি আপনার প্রতি অত্যাধিক সন্তুষ্ট যে আপনি এই একচ্ছত্রপতি হয়ে এই সপ্তদ্বীপের অধিপতি হয়ে সুন্দরভাবে এই রাজ্য পরিচালনা করছেন এবং আপনার শাসনের কারণে এই দেশ খুব সুন্দর হয়ে উঠেছে এবং চোর ডাকাতদের কোনো প্রকার উৎপাত নেই। এটা হওয়া প্রয়োজন ছিল এবং আপনার দ্বারা সুরক্ষিত হয়ে সমস্ত মুনি ঋষি বৃন্দ তারা সেই পরমেশ্বরের সাধন ভজন যাগ যজ্ঞাদি করতে পারছি, আমি অত্যাধিক খুশি। কিন্তু এখন আপনি আমার এখানে আসার কারণটা আমাকে বলুন। তিনি যদিও জানেন, প্রভু তো আগেই বলে দিয়েছেন, ভগবান আগেই বলে দিয়েছেন, তথাপি আপনার আসার, আপনার আগমনের কারণটা কি? এবারে বিনীতভাবে তিনি বললেন যে আমরা দেবর্ষি নারদের মুখ থেকে আপনার সুনির্মল চরিত্র এবং আপনি যে একজন নিষ্কপট মহাত্মা এবং আপনার ভজনের যে প্রভাব, তপস্যার যে প্রভাব, তা আমরা দেবর্ষি পাদের থেকে অবগত হয়েছি এবং আমার মধ্যমা কন্যা দেবহূতি সে আপনাকে মনে মনে পতিত্বে স্বীকার করে নিয়েছে, আপনার রূপ, আপনার গুণে, আপনার তপস্যায় মুগ্ধা হয়ে। তা আমার অনুরোধ, যদি আপনি আমার এই মধ্যমা কন্যাকে কৃপা করে, দয়া করে যদি আপনার পত্নীত্বের স্থান দেন, তাহলে আমি নিজেকে কৃতার্থ মনে করব। ঋষি কশ্যপ তখন বলছেন যে হে রাজন, এ তো আমার অহোভাগ্য, প্রভুও আমাকে এ কথাই বলেছেন, আপনি যে এখানে এসেছেন আমি প্রভুর মুখ থেকে তা শ্রবণ করেছি এবং আমিও মানে একেবারে নিষ্কামভাবে প্রভুকে ভজনা করিনি, কামনা ছিল যে আমি সংসার বিস্তার করব। তা আমি আপনার মধ্যমা কন্যা কেমন তাও প্রভুর থেকে আমি শ্রবণ করেছি। তা আমি সংসার করতে যখন ইচ্ছুক, তা আপনার মধ্যমা কন্যার যে রূপ, যে গুণ, সে যে ধর্মশিলা, তাকে যদি আমি গ্রহণ না করি, তাহলে তো এটা আমার জন্যই ক্ষতিকারক, আর প্রভু আমাকে আদেশও করেছে। আমি আপনার মধ্যমা কন্যা দেবী দেবহূতিকে আমি স্বীকার করলাম, কিন্তু আমাদের বিবাহ কার্য তা বৈদিক মত অনুসারে সুসম্পন্ন হওয়া উচিত। আট প্রকার বৈবাহিক নিয়ম আছে, তন্মধ্যে তিনি যেটা বৈদিক, সেই বৈদিক বিধি অনুযায়ী বিবাহ করার জন্য প্রস্তাব রাখলেন। মহারাজ মনু বললেন ঠিক আছে, সেটাই হবে। ঠিক তদনুরূপে তার মত অনুসারে বৈদিক ক্রিয়াকর্মাদির সঙ্গে বিবাহ কার্য সুসম্পন্ন। কিন্তু ঋষি একটি শর্ত রেখেছিলেন। কি শর্ত? যে হে রাজন, আমি যখন সন্তানের জন্ম দেব, তারপরে কিন্তু আমি আর এই সংসারে থাকব না, আমি সন্ন্যাস গ্রহণ করব। তাতে দেবহূতি এবং পিতামাতা মেনে নিয়েছিলেন, বলছেন ঠিক আছে, আমরা সে শর্তটাও মেনে নিলাম। এবারে পিতামাতা দেবী দেবহূতির মুখের দিকে যখন চেয়ে দেখলেন, তাকিয়ে যখন দেখলেন, দেখলেন দেবহূতি মানে উৎফুল্লিতা এবং খুশি, তাকে বর রূপে চয়ন করতে কোনো আপত্তি নেই। তাতে তারা আরো বিশেষভাবে খুশি হয়ে সেই বিবাহ কার্য সুসম্পন্ন করলেন। এবারে বিবাহ কার্য যখন সুসম্পন্ন করলেন, দেবী শতরূপা বিভিন্ন উপঢৌকান মানে বিবাহের যৌতুক হিসাবে অনেক মণি, রত্ন আদি প্রদান করলেন। এবারে যখন চলে যাচ্ছেন এই কন্যা দেবহূতি এবং দেবী শতরূপার মধ্যে কি যে বিচ্ছেদ ভাব, সেটা শাস্ত্রে বর্ণন করা হয়েছে। শতরূপা এমনভাবে রোদন করলেন নিজের পুত্রীকে বক্ষে জড়িয়ে ধরে, যে অশ্রু, চোখের অশ্রুতেই কি হলো যে সেই দেবহূতির কেশ সব ভিজে গেল। দেবী দেবহূতিও ঠিক তদনুরূপ ক্রন্দন করলেন। একে অপরে বিদায় গ্রহণ করে আপন দেশ সেই ব্রহ্মাবর্ত দেশে চলে গেলেন, যেখানে এই ভগবান বরাহদেব পৃথিবী দেবীকে উদ্ধার করার পরে সেখানে উঠেছিলেন। সেই স্থানটি হচ্ছে ব্রহ্মাবর্ত দেশ। সেখানে তারা পুনরায় ফিরে গেলেন। এবারে দেবী দেবহূতি তিনি পতিকে কেমন সেবা করেছেন, ভাগবতে বলছেন যে তাকে মানে ঋষি কর্দমকে এমনভাবে সেবা করলেন যেমন উমাদেবী মহাদেবকে সেবা করে সন্তুষ্ট করেছিলেন, ঠিক তদনুরূপ মানে দেবতীয় কর্দম ঋষির সেবায় নিযুক্ত হয়েছে। বহুকাল তার সেই সুন্দর কুঞ্চিত কেশরাশি দেখতে দেখতে জটায় পরিণত হয়েছে, অত সুন্দরী ছিলেন দেখতে কিন্তু কৃশকায় হয়ে গেলেন, আর সমস্ত শরীরটা একেবারে মানে কৃষ্ণবর্ণ হয়ে গেল। সেই সবসময় যজ্ঞের অগ্নির সম্মুখে যদি থাকেন তাহলে কৃশকায় বা শরীরের রং পরিবর্তন হয়ে যায়। দেবী দেবতী ঠিক তদ্বদ অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। একদিন ঋষি কর্দম দেখলেন তার সহধর্মিনীর দিকে তাকিয়ে, বলছেন হে দেবী তোমার একই অবস্থা, তুমি আমার সেবা করতে করতে নিজের শরীরটা পর্যন্ত দেখাশোনা করো না, পরিচর্যা করো না, বলো তুমি আমার থেকে কি চাও। ঋষি কর্দম তিনি নিজের তপস্যার শক্তি দিয়ে তাকে দিব্য চক্ষু প্রদান করলেন। দিব্য চক্ষু এই জন্য প্রদান করলেন এই সংসার যে অসার সেটা তিনি সেই ভজনের দ্বারা দিব্য দৃষ্টি প্রদান করায় দেবী দেবতী দেখতে পাচ্ছেন যে এই সংসারের মধ্যে বিন্দুরূপ শান্তি নেই। একমাত্র শান্তি কি দেখছেন, যে সেই মুক্ত পুরুষগণ যে পথে গিয়ে থাকেন সেই শ্রীহরির আরাধনা ব্যতি রেখে সব অযথা, সব বৃথা, সব প্রভুর মায়া। দেখার সত্ত্বেও দেবতী বলছেন যে হে স্বামীন, হে পতিদেবতা, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি সন্তান যতদিন পর্যন্ত সন্তানের জন্ম না দিচ্ছেন ততদিন গৃহে থাকবেন, তারপরে আপনি প্রব্রজ্ঞা গ্রহণ করবেন। তা আপনি সেই প্রভু যে আমাদের দুজনকে লক্ষ্য করে জন্ম গ্রহণ করবেন, তা আপনি সেই ইচ্ছাটা আমাকে পূর্ণ করুন, যদিও আমার এই দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে এই আশা করা উচিত নয়, কিন্তু আমার বিশেষ ইচ্ছা যে প্রভু আসবেন আমাদের লক্ষ্য করে, তাই আমি সেই কার্যই সম্পাদন করতে ইচ্ছুক। বলছেন ঠিক আছে দেবী, তাহলে আমরা এখন সংসার সুখে নিমগ্ন হই, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখছেন, নিজের বাসস্থানের দিকে তাকিয়ে দেখছেন, সেগুলো মানে ভোগযোগ্য নয়। ও তো সাধুদের শৈলীতে সাধুদের রীতিনীতিতে যেমন পর্ণকুটির হওয়া প্রয়োজন রয়েছে। সর্বান্তর্যামী কর্দম ঋষি যখন এই কথা বুঝতে পারলেন তিনি একটু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে কি করলেন, এক মহাবৈভব সম্পন্ন এক রথ নির্মাণ করলেন, বিমান, এবং এই বিমানের নাম দেওয়া হয়েছে কামদ বিমান। কামদ শব্দের অর্থ হচ্ছে কি, সেই বিমানের মধ্যে থেকে যা কিছু মনের মধ্যে কামনা করা হবে সেই জিনিস তৎক্ষণাৎ সেই বিমানের মধ্যে উপলব্ধ হবে, পাওয়া যাবে, কামদ বিমান। সেই রথের বর্ণনা, সেই বিমানের বর্ণনা দিয়েছেন যে সেই বিমানটা কেমন, যা মনের গতিতে চলে। মনে মনে চিন্তা করলাম আমি অমুক স্থানে যাব, সেই বিমানটি তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপনীত হয়, আর তার যে সমস্ত কপাটগুলো রয়েছে তা হীরক মণি মানিক্য দ্বারা তৈরি। আর এত সুন্দর তার ভেতরে সমস্ত বাগিচা উদ্যান আদি রয়েছে, তার মধ্যে বসার যে স্থানগুলো রয়েছে সেগুলো মানে মহামহামণি দিয়ে নির্মিত। আর তার সমস্ত যে খাম্বাগুলো আছে সেগুলো বৈদুর্যমণি দ্বারা নির্মিত। আর কোথাও কোথাও যে সমস্ত উদ্যান আছে সেখানে সেগুলো লাল প্রবাল দিয়ে তৈরি সেই বসার আসনগুলো। আবার সেই বাগিচার মধ্যে সেই উদ্যানের মধ্যে যে সমস্ত কৃত্রিম মানে হরিণ তৈরি করা আছে, যেখানে যেখানে চক্রবাক, হংস, ময়ূর, পক্ষী আদি নির্মিত করা হয়েছে, যেগুলো মানে কৃত্রিম তৈরি করা, তাদেরকে দেখে মানে বাস্তবিক যে সমস্ত পশু পক্ষী তারা তার মধ্যে প্রবেশ করে গেছে, গিয়ে এমন তার নৈপুণ্যতা, এমন তার নিপুণতা যে সেই পাখিরা গিয়ে সেই যে তৈরি করা পাখিদের সঙ্গে তারা কথা বলছে, তাদের ভাষায় অলৌকিক সেই বর্ণনা দিয়েছে, অলৌকিক বর্ণনা। এবং সেই উত্তম বিমান তো তৈরি হলো। এবারে দেবতীকে বলছেন, হে দেবী, এবারে এই রথের মধ্যে আমরা সংসার যাত্রা নির্বাহ করব, ওঠো। তিনি দেখছেন সেই রথ, সেই বিমানটি এত সুন্দর যে দেবতাগণ পর্যন্ত দেখে হিংসা করছে। আহা, এত সুন্দর বিমান, এই সাধুদের প্রভাব দেখ, সাধুদের প্রভাব দেখলে কিন্তু সাধারণ ব্যক্তিদের যেমন মানে ঈর্ষা হয়, ঠিক দেবতাদের পর্যন্ত সেই বিমান দেখে, অলৌকিক বিমান দেখে তারা পর্যন্ত একবারে লালায়। এবারে যখন রথ সেই বিমানে উঠতে বললেন, তিনি নিজের শরীরের দিকে তাকিয়ে দেখছেন যে এত সুন্দর বিমান আর আমি এই এক জীর্ণশীর্ণ শাড়ি পরিহিতা, সমস্ত শরীর একেবারে কৃশ হয়ে এসেছে, ময়লায় আবৃত, আমি কি করে এত সুন্দর বিমানে উঠি। ঋষি তার মনের ভাব বুঝতে পারলেন, বলছেন, হে দেবী, তুমি এক কাজ করো, ওই বিন্দু সরোবরে গিয়ে স্নান করো। এই বিন্দু সরোবরে কেন নাম হলো, তার এত মহিমা কেন? এই যে যখন সামবেদের গান করছিলেন সমস্ত মুনি ঋষিবৃন্দ ওই প্রভুর, তখন প্রভু ভক্তদের সেই সামবেদের অত সুন্দর উচ্চারণ ধ্বনি শ্রবণ করে তিনি পর্যন্ত একবারে করুণ ভাব প্রাপ্ত হয়েছিল। আহা, ভক্তগণ আমাকে কেমনভাবে কত সুন্দরভাবে মানে সেই সামবেদের স্তোত্র দ্বারা আমাকে স্তুতি করছে, তাই প্রভুর চক্ষু থেকে এই প্রভুর অশ্রু পতিত হয়েছিল ওই স্থান, সেই কারণেই ওই স্থানটির নাম হচ্ছে বিন্দু সরোবর, চোখের এই বিন্দু পড়েছে, তা সেই জন্য এখানকার মহিমা এত অত্যাধিক। কেউ যদি মানে বল হারিয়ে যায়, সেই বল প্রাপ্ত করার জন্য, রূপ প্রাপ্ত করার জন্য, এমনকি প্রভুকে প্রাপ্ত করার জন্য কোনো নিষ্কামী সাধু যদি সেখানে স্নান করেন তাহলে প্রভুকে পেয়ে যাবেন, এমন মহিমা বর্ণিত হয়েছে। এবারে দেখতে দেখতে সেই বিন্দু সরোবরে যখন ডুব মারলেন এই দেবী দেবতী, তখন কি হলো, দেখতে পাচ্ছে তার ভেতরে অতি চমৎকার এক গৃহ, তার মধ্যে 1000 দাসী, তারা সব বিদ্যাধরী, তারা কি করছেন, দেবী দেবতীর কাছে এসে হাত জোড় করে দণ্ডবত প্রণাম করে বলছেন যে আমরা আপনার দাস, আপনার সেবা করতে চাই। দেখতে দেখতে তাকে সমস্ত শরীর পরিমার্জনা করে তাকে সুন্দর শাড়ি পরিধান করিয়ে, আর যেখানে যেখানে যে অলংকার দেওয়ার প্রয়োজন তা দিয়ে একেবারে এত সুন্দরী তৈরি করলেন, দেখলে মনে হবে সাক্ষাৎ সেই বৈকুণ্ঠের থেকে লক্ষ্মী দেবী বোধহয় এসে, এত সুন্দরী হয়ে গেলেন। এবারে অত সুন্দর হয়ে মানে পূর্বের ন্যায় সেই যে রাজকুমারী বেশে যেমন থাকতেন ঠিক তদ্বদ হয়ে উঠেছেন। তিনি চিন্তা করছেন, আহা আমার পতি যদি আমাকে এই অবস্থায় দেখেন তাহলে তিনি খুব খুশি হবেন। প্রতিটি নারী এই জগতে টিকার মধ্যে ব্যক্ত করেছেন যে তারা নিজের রূপ সর্জিত করে কেন রাখেন, যে আমার পতি আমাকে দেখে সন্তুষ্ট হবেন, এটাই তাদের অভিপ্রায়। তা যখনই পতির চিন্তা করলেন, ঋষি কর্দমের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছে সেই জলের মধ্যে থেকে। এবারে ঋষি কর্দম তিনি ঈষৎ হেসে বলছেন, হে দেবী, হে রাজকুমারী, এখন তোমাকে আগের মতো বাস্তবিক রাজকুমারী বলেই মনে হচ্ছে। তুমি আমার সেবা করতে করতে শরীর এমন কৃশ, এমন কৃষ্ণবর্ণ হয়ে উঠেছিল যে আমি তা তোমার দিকে কখনো মানে লক্ষ্য করে দেখিনি। সবসময় তো তপস্যায় ব্যস্ত ছিলেন, অগ্নিতে আহুতি প্রদান করছেন, তাই এবারে সেই পূর্বের ন্যায় রাজকুমারীর মতো হয়েছেন। এবারে সেই কামদ বিমান উপরই প্রথমে কর্দম ঋষি উঠলেন, তারপরে ওই দেবী দেবতীর বাম হস্তটি ধারণ করে তাকে সেই রথের মধ্যে তুলে নিলেন, আর 1000 বিদ্যাধরী দাসীগণ তারাও সঙ্গে থাকলেন, সেবা করবেন। এবারে সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় মনের গতিতে ভ্রমণ করা আরম্ভ করলেন। কোথায় গেলেন? বৈশ্রম্ভক, নন্দন, পুষ্পভদ্রক, চৈত্ররথাদি যে সমস্ত দেবোদ্যান, দেবতাগণ যেখানে ক্রীড়া করে থাকেন সেই সেই স্থানে ভ্রমণ করছেন। কখনো কখনো হিমালয়ের চতুর্দিকেও যেখানে যেখানে মানে কুবেরাদি থাকেন সেই সেই স্থানেও ভ্রমণ করলেন। এইভাবে দেখতে দেখতে তাদের মহা আনন্দ, সংসার সুখে মত্ত হয়ে গেলেন। আর সেই যে বিমান, সেই বিমানের মধ্যে হেন কোনো ঐশ্বর্য ছিল না যে তার মধ্যে বিদ্যমান ছিল না, সমস্ত ঐশ্বর্য সেখানে ছিল, সমস্ত ভোগ ঐশ্বর্য এবং যা কিছু প্রয়োজন হতো সেই জিনিস তৎক্ষণাৎ সেখানে এসে উপলব্ধি হয়ে যেত। এবং তারা এইভাবে ভ্রমণ করতে করতে সমস্ত দেবোদ্যান, সমস্ত মানে পৃথিবী বিচরণ করে করে একেবারে শত বৎসর অতিবাহিত। এবারে শত বৎসর অতিবাহিত হলে পর দেখতে দেখতে তারা যখন সংসার সুখে নিমজ্জিত হয়েছিলেন, তাদের 9টি কন্যা উৎপন্ন হল। তাদের রূপ, তাদের গুণ, তাদের ধৈর্য এবং তাদের যে ধর্মের প্রতি এত গাঢ় নিষ্ঠা ছিল তার বলার নয়। কারণ ঋষি নিজের শক্তিকে 9টি ভাগে বিভক্ত করে 9টি কন্যার জন্ম দিয়েছেন। এজন্য এই জগতেও যারা ভালো সন্তান সন্ততি পেতে চান, ভালো বলতে কি কেবল অর্থ উপার্জনই ভালো বলা যাবে না, যারা ধার্মিক সন্তান প্রাপ্ত হতে চান তাদের আগে উচিত কি ভজন করা, তারপরে যে সমস্ত রতিক্রিয়ার বিধান শাস্ত্রে নির্ণীত বা বর্ণিত রয়েছে সেই অনুসারে যদি সংসার করেন তাহলে তাদের পরম ধার্মিক সন্তান সন্ততি উৎপন্ন হয়। এ কথাই টিকাকারগণ এখানে সিদ্ধান্ত সংস্থাপন করেছে। এবারে সেই 9টি কন্যার যখন জন্ম হলো তখন ঋষি কর্দম বলছেন, দেবী আমি তো তোমাকে বলেছিলাম যে আমার সন্তান উৎপন্ন হলে আমি সন্ন্যাস মার্গে চলে যাব, তা আমি এখন যেতে চাই। সঙ্গে সঙ্গে দেবী দেবতী একবারে ভেঙে পড়লেন, কিন্তু তিনি মুখে সেটা ব্যক্ত করলেন না। তিনি স্বামীর সেবা করতে করতে স্বাভাবিকভাবে বলছেন, হে স্বামী, হে পতিদেবতা, হে ঋষে, আপনি যে চলে যাবেন বলছেন, দেখুন আমি অবলা নারী, আমি কি করে এই 9টি কন্যাকে পাত্রস্থ করব, আর আপনি চলে গেলে আমার দ্বারা এই কার্য কি সুসম্পন্ন হবে। আর আমি কার কাছেই বা থাকবো? আমি তো এতদিন যাবৎ এই সংসারের মধ্যে নিমজ্জিত হয়ে আছি, আমাকে যে জ্ঞান প্রদান করবে সেই ভাগবতীয় জ্ঞান তা আমি কোথা থেকে পাব? আর আপনি বলেছিলেন যে প্রভু আমাদের সন্তান রূপে অবতীর্ণ হবেন, তার কি হল? তখন ঋষি কর্দমের আবার চিন্তাধারা পরিবর্তন হল। ওহো, তাই তো, প্রভু আমাদের লক্ষ্য করে এই পৃথিবীতে আসবেন, অতএব তিনি আবার সংসারে থাকলেন। বলেন, ঠিক আছে দেবী, আমি থাকছি, কিন্তু দেখো আমরা সেই প্রভুকে এখন প্রাপ্ত হতে চলেছি, অতএব তুমি যত যত ধার্মিক অনুষ্ঠান আছে, দান আদি বা যে সমস্ত সংযম আদি আছে তা তুমি করো, আর আমিও তাই করি। এবারে দুজনে আবার কঠোর সংযমের সঙ্গে প্রভু আসবেন, তাই তারা যে সমস্ত কঠোর নিয়মাদি আছে তা পালন করা আরম্ভ করলেন। এবারে যথাসময়ে প্রভু তাকে যেমন বলেছিলেন ঠিক তদনুরূপ ওই ঋষি কর্দমকে আশ্রয় করে, মানে লক্ষ্য করে কি করলেন? তিনি দেবী দেবতীর গর্ভে আসলেন। এবারে সমস্ত বাতাবরণ যখন যথাযথ স্থানে বিচরণ করছিল, আকাশের গ্রহ নক্ষত্র তারকাগণ যখন শুভ শুভ লগ্নে বিদ্যমান ছিল, আর সমুদ্র গর্জন করছে, মানে প্রভু আসছেন, প্রভু ভূমিষ্ঠ হবেন, তাই সমুদ্র গর্জন করে কি প্রতিপাদন করছেন? তিনি প্রভুর স্তব স্তুতি করছেন। আকাশ মার্গে সমস্ত মেঘ সকল তাদের গর্জনধ্বনি প্রকাশ করছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে এবং মেঘ গর্জন করে প্রভুর স্তব স্তুতি করছেন। সমস্ত নদী সকল যখন একেবারে শুভ শুভ, মানে একেবারে উদ্বেলিতা ছিল, ঠিক সেই যথাসময়ে ভগবান কপিল দেব জন্মগ্রহণ করলেন। বল কপিল ভগবান কি জয়। কপিল ভগবানের জন্ম। এবারে সেই সমস্ত যে নজন কন্যা ছিল তারাও বড় হয়েছে, তাদের পাত্রস্থ করার সময় হয়েছে, এবং এই কপিল ভগবানের জন্ম হলে ব্রহ্মাজি নিজে আসেন, তার স্তব স্তুতি করেন, আর এই ঋষি কর্দম আর দেবহূতিকে বললেন ইনি সাক্ষাৎ ভগবানের অংশ, সাক্ষাৎ ভগবানের অবতার, তাকে সাধারণ মনে করো না। এবারে ব্রহ্মার পুত্রদের মধ্যে যে নটি কন্যা ছিল পরমা সুন্দরী, এবং তাদের অঙ্গের সৌরভটা কেমন ছিল? বলছেন লাল রক্তপদ্মের, রক্তপদ্মের যে সৌরভ, সেই সৌরভ তাদের শরীর থেকে বেরোত, মানে পরিষ্কার কথা হচ্ছে পদ্মের সুগন্ধি বেরোত তাদের শরীর থেকে। সেই সমস্ত পরমা সুন্দরী কন্যাদের পাত্রস্থ করছেন ব্রহ্মার পুত্রদের সঙ্গে। কলানান্নি যে কন্যা ছিল তাকে ঋষি মরীচিকে দিলেন, অনসুয়াকে অত্রিকে প্রদান করলেন, শ্রদ্ধা নাম্নি কন্যাকে মহর্ষি অঙ্গিরাকে প্রদান করলেন, হবির্ভূ নাম্নি কন্যাকে পুলস্ত ঋষিকে দিলেন, আর গতি নাম্নি কন্যাকে পুলহকে দিলেন, আর ক্রিয়া নাম্নি কন্যাকে ক্রতুকে সম্প্রদান করলেন, আর খ্যাতি নাম্নি কন্যাকে মহর্ষি ভৃগুকে সম্প্রদান করলেন, অরুন্ধতিকে ঋষি বশিষ্ঠকে দিলেন, এইভাবে আর নটি কন্যাকে সম্প্রদান করলেন। তাদের অল্প কিছু দিনের জন্য পালনও করলেন, রাখলেন, তাদের যা যা কিছু উপঢৌকন দান আদি করা প্রয়োজন জামাতাদের তৎসমুদায় প্রদান করলেন ঋষি কর্দম। এবারে তার চলে যাওয়ার সময় হয়েছে, সমস্ত জামাতাগণও বিদায় নিলেন নিজের নিজের সহধর্মিনীকে সঙ্গে নিয়ে। অপরদিকে ভগবানের, ভগবান কপিল দেবের কাছে তিনি গিয়ে স্তব স্তুতি করছেন আর বলছেন যে হে প্রভু, আপনি কৃপা করে আমার গৃহে এসেছেন, তা না হলে আমার এমন কোন সামর্থ্য আছে, এমন কোন শক্তি আছে, আমার এমন কোন তপপ্রভাব নেই যে আমি আপনাকে প্রাপ্ত হই এবং আপনি আপনি কৃপা করে আমার গৃহে এসে অবতীর্ণ হয়েছেন। প্রভু, এ তো আপনার অশেষ কৃপা, এ তো আপনি আমার প্রতি কৃপা করে এসেছেন। আপনি আমাকে আদেশ করুন। বলছেন হে ঋষে, কে বলছেন? কপিল ভগবান। হে ঋষে, তুমি তোমার কথা অনুযায়ী এখানে ভগবতত্ব প্রদর্শন করিয়াছেন, তো এই জন্য পিতাকে তুমি বলেই বলছেন। তুমি তোমার কর্মানুসারে আমাকে প্রাপ্ত হয়েছ, আমি তোমার গৃহে এসেছি তোমাকে লক্ষ্য করে। তার কথা অনুযায়ী তোমার এখন সেই প্রব্রজ্যায় যাওয়ার কথা, সন্ন্যাস মার্গে যাওয়ার কথা, তা তুমি সেখানে গিয়ে আমারই চিন্তন করবে, আমারই কথা কীর্তন করবে, আমারই কথা সর্বদা স্মরণ পটে রাখবে, আমার যে যে লীলা তোমার মনে পড়বে সেগুলো হৃদয়ের মধ্যে চিন্তন করবে, তাহলে তুমি আমাকে যথাসময়ে আমার ধাম প্রাপ্ত হয়ে, মানে আমাকেই প্রাপ্ত হবে। আর কি বলছেন কপিল ভগবান? মায়া পোক্তম হি লোকস্য প্রমাণম সত্যলৌকিকে অথাজনি মায়া তুভ্যম যদবোচ মৃতম মুনে। হে ঋষে, সর্বদা আমার চিন্তন করবে, সর্বদা আমার কথাই কীর্তন করবে, এতেই জীবের পরম মঙ্গল হয়ে থাকে। আমাকে প্রাপ্ত হতে গেলে আমার কথা শ্রবণ করতে হবে, আমার কথা শ্রবণ করলে আমি তাদের প্রতি যত সন্তুষ্ট হই, অন্যান্য যাগ যোগ হোম তপস্যা সাধ্যায় দানাদি দ্বারাও আমি তদ্বৎ সন্তুষ্ট হই না। যারা আমার কথা শ্রবণ করে তাদের প্রতি আমি অত্যাধিক সন্তুষ্ট হয়ে আমাকে আমি তাদের আমার কাছে টেনে নিই। এটাই হচ্ছে সার কথা। যাও, ঋষি কর্দম ঋষি ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে তাকে চারবার প্রদক্ষিণ করে পুনরায় প্রণাম করে কি করলেন? তিনি অরণ্যবাসী হয়ে গেলেন। আর সেখানে গিয়ে প্রভুর আজ্ঞানুসারে সর্বদাই তার লীলার কথা, তার গুণের কথা, তার পরাক্রমের কথা চিন্তন করতেন। চিন্তন করতে করতে তিনি শরীর ছেড়ে দিলেন বনে আর চলে গেলেন ভগবানের ধামে। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল ঋষি কর্দম কি জয়। আর যেতে যেতে বলে গিয়েছিলেন যে আমি তোমাকে ভগবানের ভগবান রূপী পুত্র প্রদান করে যাচ্ছি, তোমার যা কিছু জানার প্রয়োজন হে দেবী তুমি তার থেকেই জেনে নি। এবারে যে প্রসঙ্গ আরম্ভ হচ্ছে, আমরা দেবী দেবহূতি না বলে মাতা দেবহূতি বলবো। তিনি ভগবানের মা কি না? তাহলে সকলের মা, তাই আমরা মাতা দেবহূতি বলেই সম্বোধন করব। মাতা দেবহূতি তিনি সংসারের মধ্যে একেবারে নিমজ্জিতা হয়েছিলেন, তাই ভগবানকে প্রাপ্ত হয়ে তিনি হাত জোর করে বলছেন হে পুত্র, আমি জানি যে তুমি ভগবান, আমার পুত্র রূপে এসেছো কৃপা করে সাংখ্যশাস্ত্র প্রচার করার জন্য। আদিদেব ব্রহ্মাজি তিনিও এসে বলেছেন যে তুমি সাক্ষাৎ ভগবান। তা দেখো আমার মন এখনো সংসারের মধ্যেই নিমজ্জিতা, তা তুমি আমাকে বলো আমার মন কেন এই সংসারের মধ্যে আকৃষ্ট হয়েছে, কেন আমার মধ্যে আমি আমার এই মমত্ব ভাব রয়েছে, তুমি এর সংশোধন করে দাও, তুমি এর সংশোধন করে দাও। মাতা দেবহূতি কপিলকে যখন এই প্রসঙ্গ বললেন তিনি বললেন হে মাত, শাস্ত্রে বহু কিছু বর্ণিত রয়েছে, বর্ণন করা হয়েছে, তার মধ্যে মানে বহু বহু কথাই বলা রয়েছে, সেখান থেকে সব কিছু মানে নেওয়া জীবের পক্ষে অত সহজসাধ্য নয়। তাই আমি তোমাকে সারাংশ বলছি। মায়াশ্রয়া কথামৃষ্টা ছিন্নন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধস্তাপা নৈতান মদগত চেতসা। হে মাতো, শাস্ত্রে বহু কিছু বর্ণিত রয়েছে, তন্মধ্যে কেবলমাত্র যে সমস্ত ভক্তেরা আমার কথা শ্রবণে উৎসুক, আমার কথায় যাদের রতি আছে, মতি আছে, আমার কথা শ্রবণ ছাড়া তাদের অন্য কিছু ভালো লাগে না। অতএব মদগত চেতসা, আমাতেই সমস্ত মন প্রাণ সমর্পণ করে যারা আমার কথা শ্রবণ করে তারা আমাকেই প্রাপ্ত হয়, আর এই সমস্ত সংসারের বিষয় বাসনা তারা আমার কথা শুনতে শুনতে তারা বুঝতে পারে যে এ সমস্ত সব তুচ্ছ, এ সমস্ত সব অযথা, এ সমস্ত সব আমার মায়া, তিনি বুঝতে পারে। অতএব হে মাতো, তুমি যত্র মানে যখন যখন সময় পাচ্ছ সর্বদাই আমার কথা সাধুদের মুখ থেকে শোনো, আমার কথা আমার কথারূপ অমৃত যে যে গ্রন্থে বর্ণিত রয়েছে তা অধ্যয়ন কর। এটাই হচ্ছে জীবের পরম শ্রেয় আর পরম শ্রেষ্ঠ, এতদ ব্যতিরেকে আর সব আমারই মায়া। কপিল তিনি একবারে সারাংশ প্রথমে বললেন, একবারে সার কথাটা, আর কি বললেন, যে কেবল ভক্তির দ্বারাই আমাকে পাওয়া সম্ভব, এবং সেই ভক্তিটা হবে কোথার থেকে, আমার কথা শ্রবণ করতে করতে, আর আমার কথা শ্রবণ করলে কি হবে, চিত্তটা পরিষ্কার হয়ে যায়। হে মাতো, যারা আমার কথা শ্রবণ করে তাদের চিত্ত একেবারে পরিমার্জিত হয়ে যায়, আর পরিমার্জিত হলেই ভক্তি গিয়ে তার মধ্যে প্রবেশ করে, আর ভক্তি যেখানে গিয়ে উপস্থিত হয় সেখানে আমারই বাস। সেই ভক্তি যাদের চিত্তে নেই সেখানে আমি যাই না। অতএব সেই ভক্তি হচ্ছে মুখ্য, সেই ভক্তিকে প্রাপ্ত করতে হলে কি করতে হবে, ছিন্নন্তি কথয়ন্তি চ, শ্রবণ করতে হবে আমার কথা, এছাড়া আর কোনো সহজ সাধন আর কোনো লোকে নেই। এটাই সহজ আর এটাই সাধন, যে আমার কথা যে শুনবে সে আমাকে অনায়াসে প্রাপ্ত হবে। আর কি বলছেন, যে সাংখ্যযোগের কথা শাস্ত্রে বর্ণন করা হয়েছে, তারও সারাংশ হচ্ছে কি, যে যিনি আমাকে ভজনা করবেন তিনি আমাকেই প্রাপ্ত হবেন, সেই সাংখ্যশাস্ত্রের সার। আর কি বলছেন, যে পুরুষ ও প্রকৃতির বিবেক বর্ণনা করছেন। হে মাতো, এই পুরুষ আর প্রকৃতি একে অপরের প্রতি আকৃষ্ট চিত্ত হয়, আকৃষ্ট চিত্ত হয়, কিন্তু এটা মনের ধর্ম। স্ত্রী এবং পুরুষের মধ্যে কোনো প্রকার প্রভেদ নেই, কিন্তু আমার মায়ায় আমার মায়ার জালে জড়িয়ে তারা একে অপরের মধ্যে সম্বন্ধ স্থাপনা করে সংসারে নিমজ্জিত হয়। কিন্তু যারা এই মনের গতিকে পরিবর্তন করে, মনের গতিকে পরিবর্তন করে কেবল পরমাত্মার অনুসন্ধান করে তারা আমাকে প্রাপ্ত হয়, আর যারা ওই সংসারে নিমজ্জিত হয় তারা আমার ওই কালচক্রের মধ্যে পড়ে যায়, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই কালদণ্ডের ভিতরে আমার ওই কালচক্রের মধ্যে সে আবর্তিত হয়ে পুনঃ পুনঃ জন্মাচ্ছে আর পুনঃ পুনঃ মরছে, বিভিন্ন জনিতে বিভিন্ন প্রকার কষ্ট পেয়ে সে ভ্রমণ করছে, তার মধ্যে এই চেতনা নেই যে আমি দুঃখ পাচ্ছি। কেউ যদি নিম্নজনী প্রাপ্ত হয়েছে, যেমন শুকর কুকুর আদি আদি, তারা কি করছে, সেই নিকৃষ্টজনী প্রাপ্ত হয়ে কদর্য ভক্ষণ করে তারাও সহবাস আদিতে মেতে রয়েছে, তারা মনে করছে এটাই শ্রেষ্ঠ, এতেই আনন্দ। সে বুঝতে পারে না যে কিসে বাস্তবিক সুখ আছে, কিসে বাস্তবিক সুখ আছে, এই চেতনা তার থাকে। তা প্রত্যেকেই কি করছে, সংসারের জালে আবদ্ধ হয়ে সে আমার মায়া থেকে উত্তীর্ণ হতে পারছে না, সে আমার ওই কালচক্রের মধ্যে আবর্তিত হয়ে পুনঃ পুনঃ জন্মাচ্ছে আর পুনঃ পুনঃ মরছে, আর বিভিন্ন প্রকার যাতনা তাকে সহ্য করতে হচ্ছে। আর যারা সেই মনকে, ওই একই মন যারা আমাকে আমাতে সংলিপ্ত করতে পেরেছে, তারা আমাকে প্রাপ্ত হয়ে তারা আর এই মৃত্যু জন্মরূপ যে কালচক্র তাতে আবর্তিত আর তাদের হতে হয় না। তারা আমার ধাম প্রাপ্ত হয়, মানে আমাকে প্রাপ্ত হয়, তারা সেখানে চির শান্তি চির সুখ লাভ করে। এবারে মাতা দেবহূতি তিনি বলছেন, তাহলে একমাত্র সেই পুরুষ আর প্রকৃতির যে মনের যে বেগ, মনের যে গতি, তার দ্বারাই তাদের মানে সংসার হচ্ছে, আর কেউ কেউ তোমাকে মন সংযোগ করে তোমাকে প্রাপ্ত হচ্ছে। তা হে পুত্র, তোমাকে প্রাপ্ত হতে গেলে এই যে তুমি বলছো আমাকে চিন্তন করতে হবে, তা তোমার চিন্তনটা কেমন? এবারে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। আমরা অনেকে মনে করি অষ্টাঙ্গ যোগ বোধ হয় ওহো সে তো মুনি ঋষিদের, তা নয়। অষ্টাঙ্গ যোগটা কেমন এটা সম্পূর্ণ বৈষ্ণবীয় বৈষ্ণবদের জন্যই। এই অষ্টাঙ্গ যোগটা মুখ্য হচ্ছে ভগবানের শ্রীচরণ, ভগবানের জানু, ভগবানের উদর, ভগবানের বক্ষস্থল গ্রীবা মানে এই কণ্ঠদেশ, ভগবানের মুখারবিন্দ, ভগবানের কর্ণোদ্বয়, ভগবানের উন্নত নাসাগ্র, প্রভুর সেই পদ্ম পলাশ বজ্রে চক্ষু, তারপরে প্রভুর মস্তক ইত্যাদি ইত্যাদি, এই আট আট জায়গার ধ্যানের নামকে শাস্ত্রে বলা হয়েছে কি অষ্টাঙ্গ যোগ। পরিষ্কার কথা, আমরা অনেকে মনে করি যোগ শব্দ মানেই বোধ হয় যোগীদের, তা নয়। এই অষ্টাঙ্গ যোগ আমাদের বিশেষ প্রয়োজন। তা হে মাতা, আমি তোমাকে অষ্টাঙ্গ যোগের কথা বলছি, অষ্টাঙ্গ যোগটা কেমন? তিনি বললেন, হে মাতা, আমাকে চিন্তন করতে হবে কিভাবে? প্রথমে আমার চরণ চিন্তন করতে হবে, এবং আমার চরণের মধ্যে রথ, বজ্র, অঙ্কুশ ইত্যাদি ইত্যাদি জপ, গোষ্পদ চিহ্নাদি রয়েছে। তা জীব যদি চিন্তন করে, মনুষ্য যদি চিন্তন করে, তাহলে আমার মায়া তাকে আর স্পর্শ করতে পারে না, সে অনায়াসে আমাকে প্রাপ্ত হয়ে যায়। হে মাতো, আমার চরণের এত মহিমা। হে মাতো, তুমিও আমার এই অষ্টাঙ্গ যোগ মানে আমার এই চরণ চিন্তন আদি যেমন আমি তোমাকে বর্ণন করে শ্রবণ করাচ্ছি, তুমি তৎসমুদায় স্মরণ করবে। পরিষ্কার বলছে। তারপরে ভগবানের এই মানে জানুদ্বয়, সেখানে প্রভুর যে অতি উন্নত যে সমস্ত পোশাক পরিচ্ছদ এসে পড়েছে তার বর্ণন করলেন। তারপরে ধীরে ধীরে উদরের বর্ণন দিলেন, সেখানে কত সুন্দর কেমন লাগছে। তারপরে বক্ষস্থলের বর্ণনা দিলেন, সেখানে কৌস্তব মণি, শ্রীবৎস চিহ্নাদি এবং বনমালা দোদুল্যমান। আর সেই বনমালার সৌরভ এত সুন্দর, এত আঘ্রাণ, যে সমস্ত ভ্রমরগণ এসে প্রভুকে একেবারে গুনগুন ধ্বনিতে প্রভুর কীর্তন করছে, প্রভুর স্তব করছে। আর ধীরে ধীরে গলদেশের বর্ণনা করলেন, প্রভুর এই গ্রীবার যে ভাঁজগুলো আছে সেগুলো অতি চমৎকার। আর প্রভুর গলদেশে যে সমস্ত মণি মাণিক্য রত্নাদি হীরক আদি দিয়ে যে সমস্ত অলঙ্কার রয়েছে তা চিন্তন করতে হবে। তারপরে ধীরে ধীরে প্রভুর বদনমণ্ডল, তন্মধ্যে উন্নাগ্র নাসাগ্র, তার নিচে এই অধর অধর সুধা, সে বড় অদ্ভুত। তারপরে ভগবানের কর্ণদ্বয়ে যে কুণ্ডল যা একেবারে দোদুল্যমান, সমস্ত পৃথিবীর সকলেই তার প্রতি আকৃষ্ট হচ্ছে। তারপরে ভগবানের মুকুট আদি, এই হচ্ছে অষ্টাঙ্গ যোগের বর্ণ। এই অষ্টাঙ্গ যোগ অন্য কিছু নয়, প্রভুর চিন্তনের কথা বলেছেন। হে মাতো, তারপরে আমার যে চারটি হাত, সেই চারটি হাতে শঙ্খ চক্র গদা পদ্মাদি আছে, তা চিন্তন করতে হবে। এইভাবে প্রভুকে কিভাবে চিন্তন করতে হবে, এটাই হচ্ছে অষ্টাঙ্গ যোগ, এছাড়া অন্য কিছু নয়। অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করলেন, কাল প্রভাব ও সংসার ঘোর বর্ণনা করলেন, ভগবানের কালটা কেমন। বলছেন হে মাতো, এই কাল বলতে আমি, আমি মহাকাল, আমি এমনই মহাকাল যে আমার আদেশ কেউ কখনো লঙ্ঘন করতে পারে না, সমুদ্র তার বেলাভূমিকে পরিত্যাগ করতে পারে না আমার আদেশ, সূর্য সে যে মনে করবে আমি একটু বিলম্বে উদিত হবে, সে এই মহাকালের ভয়ে, আমার ভয়ে সে তার সময়কে কখনো বিপরীত করতে পারবে না। আমি যেমনভাবে তাকে উদয়স্ত যেতে বলেছি তার কোনো সামর্থ্য নেই যে সে আমার কথাকে অবমাননা করে। সমস্ত গ্রহ নক্ষত্র তারা যে এই পৃথিবীতে আলো প্রদান করছে সেও আমার ইচ্ছায়। অতএব হে মাতো, সেই সমস্ত কাল বলতে সব আমারই, আমি প্রত্যেককে সেবায় নিযুক্ত করে রেখেছি, কিন্তু আমার আদেশ কেউ কখনো লঙ্ঘন করতে সমর্থ নয়, তারা আমার আদেশ একেবারে ভীষণভাবে মান্য করে। এইভাবে আরো বিস্তারিত বর্ণন করলেন। আর কি বললেন, এই যে সংসার ঘোর, এই সংসার বড়ই ভয়াবহ, হেমাতো এ আমার মায়া দ্বারা সৃষ্ট। এই সংসারে যারা একবারে লিপ্ত হয়ে থাকে, যারা আমি আমার আমার স্ত্রী আমার পুত্র আমার সন্তান আমার আত্মীয় বর্গ এই ভাব, তারা ওই সংসার চক্রে গিয়ে পতিত হয়। আর তারা কি করে, নিজের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য বিভিন্ন প্রকার কাজকর্ম করে। আর তারা কি করে, মানে চৌর্য ডাকাতি বৃত্তি পর্যন্ত অবলম্বন করে নিজের স্ত্রী পুত্র কন্যাদের আত্মীয় বর্গদের পরিপালন করে। আর তারা এমন করতে করতে একেবারে বৃদ্ধ হয়ে যায় সংসারের সেবা করতে করতে। এবারে তার যখন, সে যখন অসমর্থ হয়ে পড়ে, অসমর্থ হয়ে পড়লে তখন সংসার তাকে এক পাশে ফেলে দেয়, এক পাশে ফেলে দেয়। সে যে অত কিছু করেছে তার কোনো দাম নেই, সেই সংসার তার সঙ্গে অসৎ ব্যবহার করে। হে মাতো, তাকে দুটো যে তার মানে পুত্র বা পুত্রবধূ যথাসময়ে দুটো খেতে দেবে তাও দেয় না, তারা বিভিন্ন কার্যাদিতে ব্যস্ত। আর তাদের কাছে সেই যে বৃদ্ধ পিতা বা বৃদ্ধ শ্বশুর মহাশয়, তারা মানে বিভিন্ন কষ্ট করে তাদের সমস্ত বাসনা পরিপূর্ণ করেছিল তা তারা ভুলে যায়, তাকে অবমাননা পর্যন্ত করে, তাকে দুটো খেতে দেয় যেমন কুকুর বিড়ালকে খেতে দেয় ঠিক সেইভাবে। অতএব হে মাতো, এই সংসারটা মহাস্বার্থবাদ। অতএব হে মাতো, এই সংসারের প্রতি তোমার যে মোহ, তুমি যে বলছো এই সংসার কেউ কারো নয়, একমাত্র জীবের আপনজন বলতে আমি, ভগবান বলছেন না, নিজেই তো ভগবান কপিল ভগবান, একমাত্র এই সংসারের আপনজন বলতে আমি একা, এত ব্যতিরেকে দ্বিতীয় নাস্তি। আর আর কি করে, সে ওই সংসার চক্রে সংসার করতে করতে সে যেগুলো করণীয় নয় সেই সমস্ত কর্ম দ্বারা অর্থ উপার্জন করে পাপের ভাগী হয়। তারপরে সেই বৃদ্ধকে জমেশে পাশ দিয়ে নিয়ে চলে যায়। পাশ মানে এখানে কপিল ভগবান একেবারে পরিষ্কারভাবে মাতা দেবতীকে বলছেন, পাশ মানে মা জানো তো কি, সে হচ্ছে যে গলায় রজ্জু দিয়ে 96,000 যোজন দূরে যে জমালয় সেখানে কয়েক নিমিষের মধ্যে একবার টেনে হেঁচড়ে নিয়ে চলে যায়। এবং সেখানে কোনো মাপ নেই, সে যদি যেতে না চায় কষাঘাত করে তাকে জম দূতেরা তাড়না করে নিয়ে যায়, আর সেখানে নিয়ে গিয়ে তার বিচার হয়। কোথাও কোথাও কি হচ্ছে, নিজের অঙ্গ নিজেকেই কেটে নিজেকেই খেতে হচ্ছে, খাওয়ার কিছু নেই, নিজের মাংস নিজেকে কেটে খেতে হবে। আবার কোথাও কোথাও সেই জম দূতগণের আদেশ, নিজের মাংস কাটো আর শৃগাল কুকুরদের দাও, কেন তোমরা এই পশু হত্যা করে খেয়েছো। আর কোথাও কোথাও মানে এমন যে কোথাও সেই তত্ত্ব তৈলে তাদের ভাজছে, কত কোথাও কোথাও তো তারা মানে মুশিকের গর্তের সাপের গর্তের ভিতরে তাকে জোর করে পুরে রেখে সেই নির্মম যমদূতগণ তাকে যাতনা প্রদান করছে, যা আমরা পঞ্চম স্কন্ধের শেষের দিকে নরক বর্ণনায় যৎকিঞ্চিৎ শ্রবণ করব। এইভাবে এটাই হচ্ছে সংসার। হে মাতো, এই সংসারকে একেবারেই ভুলে যাও, এই সংসার বড়ই দুঃখদ। আর জীব বারংবার জন্মাচ্ছে আর বারংবার মরছে, যখন 84 লক্ষ জনি ভ্রমণ হয়ে যাচ্ছে তারপরে গিয়ে সে আবার আমার কৃপায় বারবার প্রার্থনা করার পরে মনুষ্য শরীর প্রাপ্ত হয়। এবারে মাতা দেবতী বলছেন, হে পুত্র, হে ভগবান, আমি শুনেছি এই মনুষ্য শরীরটা নাকি দেবদুর্লভ শরীর বলা হয়েছে, এর কারণটা কি? বলছেন, হে মাতো, বাস্তবে কি এই দেবতাদের থেকেও মনুষ্য শরীর প্রাপ্ত হওয়া আরো সৌভাগ্যের বিষয়? বলছেন, তা কি করে সম্ভব? বলছেন, তা এই জন্যই সম্ভব যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমার ভজন সাধন করা যায়, আমাকে ভজন করতে পারবে। কিন্তু ওই দেব শরীর প্রাপ্ত হয়ে ঐশ্বর্যের প্রাচুর্যের কারণে তারা আমাকে ভজতে পারে না। একমাত্র যদি আমাকে কেউ প্রাপ্ত হয়ে থাকে, তাই মনুষ্য শরীর দ্বারাই সকলে প্রাপ্ত হয়ে থাকে, এতদ ব্যতিরেকে আর দ্বিতীয় কোনো পথ নেই। মাতা দেবতী বললেন, তাহলে কেমন সেই মনুষ্য জন্মটা? বলছেন, হে মাতো, মানুষ হওয়ার পূর্বে সে কি করে, আমার যে চিদাংশ থাকে, যে আত্মা বলা হয় যাকে, সে মানে একটি চুলকে একটি কেশকে শতভাগ করতে হবে, শতভাগ করার পরে কেশ, হ্যাঁ, কেশাগ্র, না না, একটি কেশাগ্রকে শতভাগ করতে হবে। এবারে সেই শতভাগের এক ভাগ, সেই শতভাগকে, শতভাগের এক ভাগকে আবার শতভাগ করতে হবে, করলে যে যতটুকু যাবদায় অনুবেক্ষণ যন্ত্র দিয়ে ছাড়া দেখাও যাবে না। তা সেই আমার শক্তি সমস্ত জীবের মধ্যে রয়েছে, আমি সর্বত্র বৃক্ষাদিতে জীব জন্তু পশু পক্ষী সকলের মধ্যে আমার সেই চিদাংশ রয়েছে। কিন্তু যে সমস্ত পশু পক্ষী শরীর বিশিষ্ট যারা, তারা আমার সেই চিদাংশ তারা কাজে লাগাতে পারেন, কিন্তু মনুষ্য সে পারে। এই মনুষ্যের মধ্যে একটি চেতনা দেওয়া হয়েছে, তা তারা জন্ম নেওয়ার পূর্বে কি করে, ওই বাতাসে ঘুরে 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 বেড়ায়, তারপরে বাতাসে ভ্রমণ করতে করতে মেঘকে আশ্রয় করে। এবারে মেঘ থেকে তারা ওই জল বৃষ্টিরূপে যখন পতিত হয়, তারা এই পৃথিবীতে এসে পড়ে। এই পৃথিবীতে আস্তে আস্তে, সে যে আসতেই পারবে এমন কোনো ঠিক নেই, সে দেখা গেল মধ্যদেশে এমন বায়ুর বেগ যে সেখানে সে শুষ্ক হয়ে আবার আকাশে উড়ে চলে গেল। তা যারা ভাগ্যবান তারা এই পৃথিবীতে বৃষ্টির সঙ্গে এসে পড়ে, তারপরে পৃথিবীতে পড়লে সমস্ত বৃক্ষ বা শস্যকে সে গ্রহণ করবে, তারপরে সে ফল রূপে যাবে, শস্য রূপে যাবে। তা সেটাকে যদি কোনো মনুষ্য ভক্ষণ করে, তাহলে সেটা প্রায় কতদিনের মধ্যে মানে রক্তের পরিণত হবে, তা টিকাকারগণ বর্ণনা করেছে। রক্ত রক্ত থেকে সেটা ধীরে ধীরে শুক্রতে পরিণত হবে, তারপরে স্ত্রী পুরুষের যে রতিক্রিয়া তার দ্বারা কি হবে, তার সে মাতৃগর্ভে গিয়ে উপস্থিত হবে। যারা অনেক ভাগ্যবান, তা না হলে মাঝে কিন্তু অনেক অসুবিধা, মাঝে বিভিন্ন প্রকারে বিভিন্ন প্রকারভাবে তার জন্ম মানে মাতৃগর্ভে নাও যেতে পারে। মাতৃগর্ভে গেলেও যে সে সুরক্ষিত তা নয়, তাতেও অনেক রকম অসুবিধা হয়ে গর্ভ বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সেই গর্ভের মধ্যেও ভয়ঙ্কর কষ্ট, 5 দিন পরে যারা মনে করে না আমি এই গর্বকে ধারণ করব, বর্তমান যে সময় সেগুলো পাঠের মধ্যেও বলা অনুচিত। তা যারা হয়তো গর্ব ধারণ করতে ইচ্ছুক তাদের পাঁচ দিন পরে একটি বুদবুদ আকার হচ্ছে, তারপরে প্রায় আরো কিছুদিন অতিবাহিত হলে সেটি একটি বদ্রী ফলের মতন মানে কুলের মতো হচ্ছে মাংসপিণ্ড, তারপরে যখন তিন মাস হচ্ছে সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ আদি ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়ছে মাতৃগর্ভের মধ্যে, আর সেখানেও শান্তি নেই, সেখানে কি হচ্ছে মাথাটা তো উল্টো করে রাখা আছে, হেড মুন্ডে বলা হয়েছে, আর হাতটা এইরকম জোর মতো করা থাকে, কারণ আমরা প্রত্যেকেই সেই মাতৃগর্ভ মধ্যে থেকে প্রভুকে স্তব স্তুতি করি, বলি হে প্রভু হে ভগবান ইহা সহ্য করতে পারছি না, এ বড়ই দুঃখদ বড়ই যন্ত্রণাদায়ক এই গর্ভ, আমাকে চতুর্দিক থেকে কীট দংশন করছে এই নব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আমি আর থাকতে পারছি না। তখন ওই যে আমরা বলি না যে মাতৃগর্ভে শিশুরা নড়ে, সে নড়ে কি জন্য, সেই মায়ের শরীরের মধ্যে অসংখ্য কীট কীটাণু রয়েছে, তারা গিয়ে সেই শরীরটাতে একেবারে নরম সেখানে গিয়ে কামড়াচ্ছে দংশন করছে, আর সে যন্ত্রণায় ছটফট করছে মাতৃগর্ভ মধ্যে, সে এমনি নড়ছে না, যন্ত্রণায় ছটফট করছে আর সে নড়ছে, তারপরে তাতেও শান্তি নেই, সেই মাতৃগর্ভে মাতা যখন কটু তিক্ত অম্ল উষ্ণ গরম কখনো ঠান্ডা যখন খাচ্ছে সেগুলো সেই শিশুর মধ্যে গিয়ে মানে প্রভাব বিস্তার করছে, তাতেও কষ্ট পেতে হচ্ছে, তাতেও সে ছটফট করতে থাকে গর্ভ মধ্যে, সে এত নিদারুণ যন্ত্রণা, সেই গর্ভ মধ্যে থেকে আমাকে প্রার্থনা করে আর বলে হে প্রভু হে ভগবান হে পরমেশ্বর, এই আমি প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞা করছি প্রভু, এবার ভূমিষ্ঠ হলে আমি তোমাকে ছাড়া কাউকে জানব না, তোমাকে ছাড়া কাউকে চিনব না, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভজব না, প্রভু আমি এবার পৃথিবীর আলো দেখতে চাই, প্রভু এই গর্ভ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, প্রভু আমাকে তুমি বাইরে বের করে দাও, আমি আর পারছি না। সেই জীব তখন বারংবার মানে কাতরভাবে প্রার্থনা জানায় প্রভুকে, হে মাতো আমি তখন জীবের প্রতি কৃপা পরবশ হয়ে প্রসূতি বায়ুকে প্রেরণ করি, বলি যাও, ওই জীব সে আমাকে ভজবে বলছে, আমাকে ছাড়া কাউকে চিনবে না বলছে, যাও যাও তাকে গিয়ে ভূমিষ্ঠ করিয়ে দাও। ভগবান কেমন দয়ালু, তিনি প্রসূতি বায়ুকে প্রেরণ করেন মাতৃগর্ভ থেকে বাইরে বের করে দেওয়ার জন্য, প্রসূতি বায়ু গিয়ে সেই বালককে মাতার গর্ভ থেকে বাইরে বের করে দেয়, যে ক্রম তা আপনারা সকলেই জানেন। এবারে সেই যে ছোট্ট জায়গা থেকে বেরিয়ে আসা কি নিদারুণ যন্ত্রণা, অপরদিকে সেই প্রসূতি বায়ু এসে তাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছে, এত ভয়ঙ্কর নিদারুণ যন্ত্রণা, সেই যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যে সে সময় প্রায়শই মানে প্রায়শই বলতে কি প্রায় সমস্ত শিশুরাই একেবারে অজ্ঞান হয়ে যায়, মূর্ছাপ্রাপ্ত হয়, কি জন্য, সেই কষ্টের কারণ, ভীষণভাবে কষ্ট পায়, কষ্ট পেয়ে সে মূর্ছাপ্রাপ্ত হয়। এবারে মূর্ছাপ্রাপ্ত হলে কি হয়, সে খানিকক্ষণের মধ্যেই কি হচ্ছে এই মায়ার হাওয়া তার শরীরে লেগে যাচ্ছে, আর পিতামাতা কি করছে যে তাকে লালন পালন করছে আর তাকে ধীরে ধীরে সুস্থ করে তোলার চেষ্টা করছে, সেই বিষ্ঠা মূত্র এবং সমস্ত দুর্গন্ধ দূষিত জিনিসের মধ্যে তাকে পড়ে থাকতে হয়, তারপরে সে যখন সংস্কারিত হলো স্বাভাবিক নিয়মে তাতে কি হচ্ছে পিতামাতা তার যখন অল্প অল্প বুলি যখন তোতলা তোতলা কথা বলতে পারছে তার আগের থেকেই পরিচয় করিয়ে দিচ্ছে, ইনি তোমার বাবা, ইনি তোমার মা, ইনি তোমার কাকা, ইনি তোমার উমুক, ইনি তোমার মাতুল ইত্যাদি পরিচয় করিয়ে দিয়ে মাইক সম্বন্ধে সে জড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে নিয়ে নয় আর তারও পূর্বে থেকে মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার জন্য প্রভুর কাছে বারংবার কর জুড়ে প্রার্থনা করেছি, হে প্রভু, হে ভগবান, হে পরমেশ্বর, হে দয়ালু, আমাকে একবার মনুষ্য শরীর দাও। আর মাতৃগর্ভের মধ্যে এসেও আমাদের পূর্ণ চেতনা থাকে, আর বলি কি, প্রভু এবারে ভূমিষ্ঠ হয়ে তোমাকে ছাড়া কাউকে চিনব না, তোমাকে ছাড়া কাউকে জানব না, হে প্রভু, এই আমি প্রতিজ্ঞা করলাম। কিন্তু মায়ার কবলে পড়ে আমরা সকলে সব কিছু ভুলে গিয়ে মাইক সম্বন্ধে জড়িয়ে গিয়ে সেই প্রভুকে ভুলে যাই, সেই পরম দয়ালু, সেই পরম কৃপালু, সেই প্রভুকে ভুলে আমরা সব কিছু করতে তৈরি, কিন্তু সেই প্রভুকে ভরতে চাই। মাতা দেবতী তিনি একেবারে অশ্রু বিসর্জন করতে করতে বলছেন, হে ভগবান, হে পুত্র, হে পরমেশ্বর, আজ আমি বুঝতে পেরেছি যে আমি এতদিন এই সংসারের মধ্যে মায়ার মধ্যে জড়িয়েছিলাম, আমি তোমার থেকে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছি। আর ভগবান বলছেন, হে মাতো, যে মুক্তির জন্য সকলে তপস্যা করে, যে মুক্তি পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে আমার ভজনা করছে যে কিভাবে মুক্ত হবে, কিভাবে মুক্তি লাভ করবে, শালক্য ষষ্ঠী সামীপ্য সারুইপক্ষতম পুতা দীয়মানম নগিন্নন্তি বিনামত সেবনম জনা, সেই মুক্তি পঞ্চবুধ মুক্তি পাওয়ার জন্য জীব কেমন ইচ্ছা করছে, শালক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্য সাজুর্য, এই পঞ্চবিধ মুক্তি প্রাপ্ত হওয়ার জন্য সমস্ত মুনি ঋষিগণ আকাঙ্ক্ষিত, বিনামত সেবনম জনা, কিন্তু দীয়মানম না গিন্নন্তি, আমার যারা একান্ত ভক্ত তারা আমাকে ছাড়া, আমার সেবা ছাড়া অন্য কিছু চায় না, দীয়মানম না গিন্নন্তি, আমি দিতে চাইলেও তারা পঞ্চবিধ মুক্তিকে বহিষ্কার করেন, ত্যাগ করেন, না প্রভু আমি মুক্তি চাই না, আমি শুধু তোমাকে চাই, তা আমার ভক্ত, আমার প্রাণ, আমার অতি প্রিয়। এবারে মাতা দেবতীর পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন, পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি রোদন করছেন, আর নিজ পুত্র ভগবান কপিলকে তিনি দণ্ডবত প্রণাম করে বলছেন, হে পুত্র, তুমি আমাকে এত সুন্দর জ্ঞান দিয়েছ যে আমার সংসারের প্রতি আর বোধহয় কোনো জন্মেই মোহ হবে না, আমি এমন মনে করছি, আমি তোমার দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়েছি, আমি বুঝতে পেরেছি এই সংসার অসার, হে প্রভু তুমি একমাত্র শ্রেষ্ঠ জন, আর তোমার কথা যারা বলে, অহবত সপচত গরিয়ান যদ জিহাগ্রে বর্ততে নম তুভ্যম তেপুস্তপন্তে জুহুবু সুরাজ্যা ব্রহ্মানু চূর্ণাম গৃহন্তি যেতে, হে প্রভু, হে ভগবান, তোমার তোমার কথা যারা বলে, যাদের মুখ দিয়ে তোমার কথা বেরোয়, তারা যদি সপচ মানে কুকুরভোজি চণ্ডালও হয়, তারা মনে করতে হবে সমস্ত যোগ যাগ হোম তপস্যা সাধ্যায় সমস্ত কিছুর ফল প্রাপ্ত হয়ে তারা তোমার কথা কীর্তন করে, তোমার কথা স্মরণ করে, আর তোমার কথাই চিন্তন করে, তারা একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম জাতি হলেও তারাই শ্রেষ্ঠ, প্রভু রোদন করতে করতে এই কথা বলছেন। আর বললেন, হে মাতো, তাহলে এখন আর তোমার কারো প্রয়োজন নেই। এবারে মাতা দেবতী ওই বিন্দু সরোবরের তীরে তিনি এবারে হরিভজন করা আরম্ভ করলেন, এবং তিনি এমনভাবে তপস্যা করা আরম্ভ করলেন, বহুকাল ধরে তপস্যা করার পরে তার সমস্ত জটা, সমস্ত কেশরাশি, কুঞ্চিত কেশ তা জটায় পরিপূর্ণিত হল, এবং তিনি কৃশ হলেও, তার কৃশকায়া হয়ে গেলেও ভজন করলে সেখানে ঠিক মতো ভোজন নেই, সময়ের কোনো ঠিক নেই, কখনো ভোজন হয় কখনো হয় না, সমস্ত শরীরটা কৃশ হয়ে গেল, কিন্তু মাতা দেবতীর শরীর থেকে একেবারে বিদ্যুতের মতো জ্যোতি প্রদর্শিত হত। সমস্ত দেবতাগণ যখন ওই বিন্দু সরোবরের উপর দিয়ে যেতেন, সমস্ত মানে দেবতা গন্ধর্ব আদি আদি যারা অন্যান্য লোকে বিচরণ করতেন, তারা মাতা দেবতীকে দর্শন করে পরিক্রমা করে মানে তারা যেতেন, তা না হলে কেউ তার উপর দিয়ে যেতেন না, এমন তার ভজন প্রভাব। তারপরে অন্তিম সময়ে মাতা দেবতী সেখানে সেই বিন্দু সরোবরে সেই অতি পাবন ভূমিতে তিনি শরীর প্রণিপাত করার পরে প্রভুর ধাম প্রাপ্ত হয়েছিলেন। বল মাতা দেবতী কি জয়। আর অপরদিকে ভগবান কপিল মুনি তিনি কলকাতার সন্নিকটে যে গঙ্গা গিয়ে যেখানে সমুদ্রে মিলিত হয়েছে সেই গঙ্গা সাগরে গিয়ে উপনীত হলেন। বল মহাতীর্থ গঙ্গা সাগর কি জয়। সেখানে গেলে সমুদ্র দেবতা তিনি প্রকাট হলেন। বল সমুদ্র ভগবান কি জয়। সমুদ্র দেবতা প্রকাট হয়ে প্রভুকে ষোড়শ বিধি অনুযায়ী ভগবান কপিল দেবকে পূজন করলেন। তারপরে দণ্ডবাদ প্রণাম ইত্যাদি স্তুতি করে সমুদ্র দেবতা আবার সমুদ্র মধ্যে মানে অন্তর্হিত হলেন। এবারে সেই মহামুনি ভগবান কপিল তিনি কি করলেন, সেখানে সাংখ্যশাস্ত্র রচনা করলেন এবং তা প্রচার করলেন কাদের মধ্যে, সাধুদের মধ্যে, মুনি ঋষিদের মধ্যে। কারণ মুনি ঋষি বৃন্দদের মধ্যে প্রচার করলে তারাই প্রভুর গুণগ্রাম, প্রভুর সমস্ত প্রচার প্রসার সাধুরাই করে থাকেন, তাই সাধুদের মধ্যে বিতরণ করে দিলেন। এবং তিনি সেখানেই মানে মুনি ঋষিদের ন্যায় জীবন অতিবাহিত করতে থাকলেন। এবং এখনো পর্যন্ত টিকাকারগণ বলছেন সেই কপিল ভগবান এখনো পর্যন্ত ওই গঙ্গাসাগরেই তপস্যারত, এখনো পর্যন্ত। অতএব আমরা এই কপিল ভগবানের অতি সুনির্মল যে সমস্ত তত্ত্বময় কথা তা আমরা শ্রবণ করলাম। অদ্যকার দিনের যে কথাগুলো হয়েছে এ কিন্তু সব তত্ত্বপূর্ণ, এখানে কোনো প্রকার কোনো কাহিনী নেই, কোনো প্রকার কোনো মানে উপাখ্যান আদি এখানে নেই, সম্পূর্ণ তত্ত্ব কথা। এই আপনারা কয়েকজন যে এখানে আছেন আপনারা বোঝেন বলেই এখানে বসে থাকতে পেরেছি, তা না হলে তত্ত্ব কথা সকলের জন্য সকলের পক্ষে বোধগম্য নয়। তা এরপরের থেকে মানে আগামী দিন থেকে আমাদের যে হরিকথা, যেমন গতদিন এবং অদ্যকার দিনের পাঠের বিষয়বস্তু ছিল মানে গতদিন ছিল সৃষ্টিতত্ত্ব যা আরও অনেক প্যাঁচানো প্যাঁচানো কথা, আর আজকে হলো মহাতত্ত্ব কথা। যদিও আমাদের প্রত্যেকের জন্য এই সমস্ত কথাগুলো জানার এবং অনুধাবন করার একান্ত প্রয়োজন, আমরা শ্রবণ করলাম। আগামী দিন থেকে গিরীন্দ্রবিহারীর কৃপায় আমরা কাহিনীমূলক অনেক প্রসঙ্গ শ্রবণ করব যা আমরা সকলেই অনায়াসে বুঝতে পারব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই রাখছি। শ্রীমান মহাপ্রভুর এবং গিরীন্দ্রবিহারী তথা আপনারা বৈষ্ণবজনেদের কৃপা হলে আমরা আগামী দিন ঠিক একেবারে কাঁটায় কাঁটায় চারটের সময় এই হরিকথা পুনঃ আস্বাদন করব বলে আশা রাখি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী ভগবান কি জয়। শ্রী শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। বল কপিল ভগবান কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়। শ্রী শ্রী সিদ্ধ শ্রী পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয়। শ্রী শ্রী বিষ্ণু দাস বাবা মহারাজ কি জয়। অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়। समुपस्थित वैष्णववृंद की जय। श्री श्री कपिल भगवान की जय। जय जय श्री राधे श्याम नितय गौर हरि बोल।